الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فاستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দা নাশীন ধর্মিকা মাতা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি আপনাদের সম্মুখে ইসলামের পঞ্চম ভিত্তি হজ ও উমরা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। হজ শব্দের আভিধানিক অর্থ ইচ্ছা বা সংকল্প করা। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্ত শরায়ত সাপেক্ষে নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে যাওয়া। উমরা। উমরা শব্দের আভিধানিক অর্থ পরিদর্শন বা সাক্ষাৎ। ইসলামী শরীয়তে নির্দিষ্ট শর্ত শরায়ত সাপেক্ষে বাইতুল হারামের পরিদর্শনের জন্য তথায় যাওয়া। হজ উমরা বিধিবদ্ধ হওয়ার দলিল সমূহ। হজ হল ইসলামের পাঁচটি রুকনের সর্বশেষ রুকন। ইহা দৈহিক পরিশ্রম ও আর্থিক ত্যাগের সমন্বয়ে গঠিত এক বিরাট ফজিলতপূর্ণ ফরজ ইবাদত। ইহা কোন মাসে ফরজ হয়েছে এই নিয়ে বিদ্বানদের মাঝে মতভেদ থাকলেও সহি কথা এই যে হজ নবম হিজরি সনে ফরজ হয়েছে। মক্কা যাতায়াত ও হজ পালনকালে অবস্থানের খরচের অর্থ এবং ফিরে আসা পর্যন্ত পরিবারের প্রয়োজনীয় খরচাদি সমপরিমাণ অর্থের যে কোনো মালিকের উপর জীবনে একবার হজ পালন করা ফরজ। দলিল। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহু গানিয়ুন আনিল আলামিন। আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপর বাইতুল্লাহর হজ পালন করা বিধিবদ্ধ করা হয়েছে যারা উহা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে। আর যে ব্যক্তি উহা আদায়ের ক্ষমতা থাকা সত্ত্বেও পালন করতে অস্বীকার করবে তবে আল্লাহ সমগ্র জগৎ থেকে মুখাপেক্ষীহীন। সূরা আল ইমরান 97 নম্বর আয়াত। হাদিসে এসেছে, আনি ইবনে উমর আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়া সাওম রমাদান ওয়া হজ্জ বাইতিল্লাহিল হারাম। মুত্তাফাকুন আলাইহ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি বিষয়ের উপর। এক, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্য প্রদান করা। দুই, নামাজ কায়েম করা। তিন, যাকাত আদায় করা। চার, রমজানের রোজা পালন করা। পাঁচ, আল্লাহর সম্মানিত ঘরের হজ পালন করা। বুখারী ও মুসলিম। প্রকাশ থাকে যে হজ্জের মাসে হজ্জের কার্যাদির অন্তর্গত যেই উমরা পালন করা হয় উহা হজ্জের অংশ হিসেবে হজ্জের দলিল দ্বারাই হজের মতোই ফরজ, কিংবা উমরা করতে আরম্ভ করলে উহা পূর্ণ করা ফরজ। এই অর্থে কোরআনে এই আয়াতটি উমরা ও হজ ফরজ হওয়ার দলিল হিসেবে গ্রহণ করা হয়। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। সূরা আল বাকারা 106 নম্বর আয়াত। এই অর্থে বেশ কিছু হাদিসও এসেছে, হজের মাসের বাইরে যে উমরা পালন করা হয় কিংবা হজের মাসে কিন্তু হজের অংশ হিসেবে নয় বরং শুধু উমরা পালন করে বাড়ি ফেরত চলে যাওয়া হয় ওই উমরা ফরজ নয় বরং নফল, তবে সওয়াব বা ফজিলতের দিক দিয়ে উভয়টাই সমান। বলা বাহুল্য, হজ্জের অংশ হিসেবে যে উমরা পালন করা হয় হজ যদিও নফল হয় উমরা ফরজ বলেই গণ্য হয় যদি হজ তামাত্তু বা কিরান হয়। হজ উমরার ফজিলত ও উপকারিতা। হাদিসে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে হজ উমরার ফজিলত ও উপকারিতা বর্ণনা করা হয়েছে, তন্মধ্যে দু একটি হাদিস উদ্ধৃত হল। হাদিসে এসেছে, হজ উমরা যদি সহি শুদ্ধ ও খাঁটিভাবে আদায় করা যায় তাহলে জীবনের যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে পরিষ্কার হওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল উমরাতু ইলা আল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে অপর উমরার মাঝে সংগঠিত পাপ এমনি বিমোচিত হয় আর মাবরুর হজ্জের বিনিময়ে সুনির্দিষ্ট জান্নাত। হাদিসটি আহমদ বুখারী মুসলিম বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري ومسلم حضرت أبو هريرة رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি হজ করে এবং হজকালে যৌন সম্ভোগ ও কোনো পাপাচারী কাজে লিপ্ত হয় না, সে ব্যক্তি বাড়ি ফেরত যায় গুনাহ থেকে ওই দিনের মতো মুক্ত হয়ে ঠিক মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন যেমন ছিল। বুখারী ও মুসলিম। আর একটি হাদিস এসেছে, হজ ও উমরার মাধ্যমে গুনাহ মোচন হওয়া সহ দারিদ্রতাও দূর হয়। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة جزاء إلا الجنة رواه النسائي والترمذي وصححه حضرت عبد الله بن مسعود رضي الله عنه থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم বলেন হজ ও উমরা ক্রমান্বয়ে পালন করো, কারণ ওই দুটি দারিদ্রতাকে ও গুনাহকে এমনভাবে বিমোচন করে যেমন কর্মকারের অগ্নিকুণ্ড লোহা স্বর্ণ ও চাঁদির ময়লাকে দূর করে দেয়। আর মবরুর হজ অর্থাৎ আল্লাহর নিকট গৃহীত হজের বিনিময় সুনির্দিষ্ট জান্নাত। হাদিসটি নাসাই ও তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি সাহি বলে আখ্যা দিয়েছেন। হজের গুরুত্ব ও পরিত্যাগকারীর বিধান। হজ একটি ব্যয়বহুল ও পরিশ্রম সাধ্য গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, তাই উহাকে ইসলাম ধর্মের একটি ভিত্তি বলে ঘোষণা করা হয়েছে, যেমনটি ইতিপূর্বে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস থেকে জানা গেছে। এই হজ পালন করলে যেমন অজস্র সওয়াব লাভ করা যায় এবং জান্নাতের অধিকারী হওয়া যায়, তেমনি উহা পরিত্যাগ করলে জঘন্যতম অপরাধ ও সাংঘাতিক পাপের ভাগী হতে হয়। হজ ফরজ হয়েছে সর্বপ্রকার দলিল তথা কোরআন হাদিস ও ইজমা দ্বারা। অতএব যে ব্যক্তি এই হজ অস্বীকার করবে সে সকলের ঐক্যমতে কাফির হয়ে যাবে। কিন্তু স্বীকার করার পর ফরজ হওয়া সত্ত্বেও অলসতা বশত বা কৃপণতার কারণে পরিত্যাগ করলে সে ব্যক্তি বিপদ সীমার উপর অবস্থান করছে জানতে হবে এবং তার ঈমান বড়ই ঝুঁকিপূর্ণ। দলিল প্রমাণের ভিত্তিতে যা বোঝা যায় এই প্রকার লোক মুসলিম কিনা চিন্তার বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ান আনিল আলামিন। আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে মানুষের উপর বাইতুল্লাহর হজ পালন করা ফরজ, যারা সেই পর্যন্ত পৌঁছার ও হজ সম্পন্ন করে ফিরে আসার সামর্থ্য রাখে। আর যে ব্যক্তি উহা আদায়ের সামর্থ্য থাকা সত্ত্বেও পালন করতে অস্বীকার করে, তবে আল্লাহ সমগ্র জগৎ থেকে মুখাপেক্ষীহীন। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস, মুজাহিদ ও অন্যান্য মুফাসসিরে কোরআন বলেছেন من جحد فريضه الحج فقد كفر যে ব্যক্তি হজের ফরজিয়ত অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। ইবনে কাসির প্রথম খণ্ড 473 পৃষ্ঠা। এই মর্মে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال من اطاق الحج فلم يحج فسواء عليه يهوديا مات او نصرانيا قال ابن كثير وهذا اسناده صحيح الى عمر رضي الله عنه حضرت عمر رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করলো না, ইহুদি বা খ্রিস্টান যে অবস্থায় মৃত্যুবরণ করুক উভয়টাই তার জন্য সমান। ইবনে কাসির হাদিসটির সনদ ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত সহি বলে মন্তব্য করেছেন, দেখুন ইবনে কাসির প্রথম খণ্ড 473 থেকে 74 পৃষ্ঠা। কার উপর হজ ফরজ? হজ উমরা উভয়টাই স্বাধীন বালে জ্ঞান সম্পন্ন ক্ষমতাবান যে কোনো মুসলিম ব্যক্তির উপর ওয়াজিব বা ফরজ। প্রকাশ থাকে যে উপরোক্ত সংক্ষিপ্ত কথায় এটাই বোঝা যায় যে হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত শরায়ত রয়েছে। হজ ফরজ হওয়ার শর্ত সমূহ। হজ ফরজ হওয়ার পাঁচটি শর্ত রয়েছে। এই পাঁচটি শর্তের একটিও যদি বিলুপ্ত বা অবিদ্যমান থাকে তবে হজ ফরজ হবে না। শর্তগুলি নিম্নরূপ। এক, ইসলাম গ্রহণ করে মুসলিম হতে হবে, কারণ অমুসলিমের কোনো সৎ আমলেই আল্লাহর দরবারে গৃহীত হয় না। দুই, বালিগ হতে হবে, কারণ বালিগ না হওয়ার পূর্বে কোন ইবাদত ফরজ হয় না। তিন, জ্ঞান সম্পন্ন হতে হবে, কারণ অজ্ঞান ও পাগলের উপর কোন ইবাদত ফরজ নাই। চার, স্বাধীন হতে হবে, কেননা দাসদের উপর মালি সম্পদগত কোন ইবাদত ফরজ নাই। পাঁচ, আর্থিক ও শারীরিক ক্ষমতা সম্পন্ন হতে হবে, যদি কেউ উভয় প্রকার ক্ষমতাবান হয় তবে সশরীরে নিজেকে হজ পালন করতে হবে। যদি এমন হয় যে শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা নেই তাহলে হজ ফরজ নয়, কিন্তু যদি আর্থিক ক্ষমতা থাকে কিন্তু শারীরিক ক্ষমতা না থাকে তবে নিজে মক্কা যেয়ে হজ পালন করা ফরজ নাই, বরং তার পক্ষ থেকে একজনকে পাঠিয়ে হজ পালন করা ফরজ। মহিলাদের ক্ষেত্রে উপরোক্ত শর্তগুলির সঙ্গে আরো একটি শর্ত যোগ করা বাঞ্ছনীয়, আর তা হচ্ছে এই যে মহিলার সাথে স্বামী বা কোনো মাহরাম অর্থাৎ বিবাহ হারাম এমন কোনো পুরুষ থাকতে হবে। যদি স্বামী বা মাহরাম কেউই না থাকে তবে ওই মহিলার উপর হজ ফরজ নয়, বরং এই ক্ষেত্রে এই মহিলা শারীরিক সামর্থ্যবান ব্যক্তি কিংবা স্বামী ও মাহরাম বিদ্যমান এমন কোনো মহিলাকে খরচ দান করে তার পরিবর্তে হজ ব্রত পালন করাবে। মহিলার সাথে স্বামী বা মাহরাম থাকা অত্যাবশ্যক হওয়ার দলিল। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يخلون رجل بامرأة إلا ومعها ذو محرم ولا تسافر المرأة إلا مع ذي محرم. فقال رجل يا رسول الله إن امرأتي خرجت حاجة وإني اكتتبت في غزوة كذا وكذا، فقال انطلق فحج مع امرأتك. رواه البخاري ومسلم. حضرت ابن عباس رضي الله عنهما تكي بنيتو تيني بولن আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যেন মাহরামবিহীন অবস্থায় কোনো মহিলাকে নিয়ে নির্জন না হয় এবং কোন মহিলা যেন মাহরামবিহীন অবস্থায় কোথাও সফরে ভ্রমণে না যায়। এই বক্তব্য শুনে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে গমনোন্মুখ আর আমি অমুক অমুক যুদ্ধে তালিকাভুক্ত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যুদ্ধে না যেয়ে তোমার স্ত্রীর সহিত যাও এবং তাকে নিয়ে হজ পালন করো। হাদিসটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন, তবে ভাষা মুসলিমের। বন্ধুগণ, এবার আপনাদের সম্মুখে হজ কবুল হওয়ার ও সংরক্ষিত রাখার শর্ত সমূহ আলোচনা করছি। সকল মুসলিম ভাই ও ভগ্নীদের জানা উচিত যে যেকোনো ইবাদত কবুল হওয়ার ও সংরক্ষিত থাকার জন্য অবশ্যই কিছু শর্ত শরায়ত রয়েছে, যা পালন না করা হলে ইবাদত কবুল হয় না বা সংরক্ষিত থাকে না। তবে সকল শর্ত সমমর্যাদা ও সমমানের নয়, শর্তগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। এক, এমন শর্ত যা পূরণ না করলে কোন ইবাদত বা আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না, আর উহা হচ্ছে শিরক, কুফরি, মুনাফিকি, ফরজ ইবাদত পরিত্যাগ করা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বরখিলাফ আদায় করা, ইসলাম ধর্ম ধ্বংসকারী পাপে জড়িত থাকা, হারাম সম্পদ ব্যবহার করা ইত্যাদি। দুই, এমন শর্ত যার কারণে আমল গৃহীত হবে কিন্তু ঝুলন্ত অবস্থায় বা বাধাগ্রস্ত হয়ে থাকবে, সে শর্ত নিজে কিংবা অন্য কেউ পূরণ করলে তা গৃহীত হয়ে যাবে, আর তা হচ্ছে ঋণ। তিন, এমন শর্ত যা পূরণ না করলে ইবাদত কবুল হওয়ার ব্যাপারে বাধা বা অন্তরায় নয় কিন্তু উহা সংরক্ষিত রাখার শর্ত পূরণ না করার কারণে ঘাটতি হতে হতে অবশিষ্ট নাও থাকতে পারে, আর তা হচ্ছে মানুষের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করা থেকে বিরত থাকা, উপরোক্ত পাপ সমূহ থেকে তওবা করে সকলের প্রাপ্ত অধিকার দাবি দাবা পূরণ করে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের জরুরি উপদেশ ওসিয়ত করে তাদের থেকে বিদায় নিয়ে হজ যাত্রা আরম্ভ করবে। ওসিয়ত প্রাপ্ত ও দিনী ব্যাপারে তথা তাকওয়া ও দিনদারির উপর করার উপর অধিক গুরুত্ব দিবে, ভালো সঙ্গী সাথী নির্বাচনের চেষ্টা করবে, হজ্জের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র সঙ্গে নিয়ে যাবে। সফরের দোয়া, পরিবার পরিজন ও আত্মীয় স্বজন থেকে বিদায় নেওয়ার সময় বলবে আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাযিউ ওয়াদাইউ, আর আত্মীয় স্বজনরাও বলবে আস্তাউদিউকাল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। অতঃপর পরিবার পরিজনের নিকট থেকে বিদায় নিয়ে বিসমিল্লাহ বলে বাহনে আরোহণ করে তিনবার আল্লাহু আকবর বলার পর নিম্নের দোয়াটি পড়বে, سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى. اللهم هون علينا سفرنا هذا واطوع عنا بعده. اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل. اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل والولد. إهرام بانه نقاط شمه هز عمرار প্রথম কাজ হলো ইহরাম বাঁধা। আর এই ইহরাম বাঁধার জন্য প্রত্যেক দেশের ও অঞ্চলের লোকের জন্য নির্দিষ্ট জায়গা বা স্থান রয়েছে। এই স্থানগুলিকে মিকাত বলা হয়। মিকাত মোট পাঁচটি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে নির্ধারণ করে গেছেন। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলি মদিনাতি যাল হুনাইফা ওয়া লি আহলি শাম আল জুহফা ওয়া লি আহলি নাজদ কারনা আল মানাজিল ولأهل اليمن يلملم فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن لمن كان يريد الحج والعمرة فمن كان دونهن فمحله من أهله وكذلك حتى أهل مكة يهلون منها. متفق عليه. حضرت ابن عباس رضي الله عنهما تكبرنيتو تنبولن رسول الله صلى الله عليه وسلم إهرام بدر جن مدينة باشير جايغان الدهرن كريشن ذو الحليفة শাম অর্থাৎ সিরিয়াবাসীর জন্য জুহফা, নাজদবাসীর জন্য কারনুল মানাজিল, ইয়ামানবাসীর জন্য ইয়ালমলাম। এই মিকাতগুলি উল্লিখিত অধিবাসীর জন্য এবং তাদের জন্য যারা তাদের উপর দিয়ে অতিক্রম করবে, হজ ও উমরা পালনের ইচ্ছা পোষণ করে। আর যারা এই মিকাতের অন্তর্গত এলাকায় রয়েছে, তাদের মিকাত হলো তাদের পরিবার, অর্থাৎ তাদের নিজেদের বাড়ি। এমনিভাবে মক্কাবাসী মক্কা থেকে ইহরাম বাঁধবে। বুখারী ও মুসলিম। বন্ধুগণ, উল্লিখিত হাদিসে আমরা চারটি মিকাতের সন্ধান পেলাম। এবার পঞ্চম মিকাত অন্য এক হাদিস দ্বারা প্রমাণিত হয়। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাত লি আহলি আল ইরাক যাতা ইরক রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকবাসীর জন্য যাতু ইরক কে মিকাত নির্ধারণ করেছেন। হাদিসটি আবু দাউদ ও নাসাই বর্ণনা করেছেন। বন্ধুগণ, এবার উমরার বিবরণ আমরা আলোচনা করব। উমরার কাজগুলি, উমরার রুকুন হল তিনটি, ইহরাম বাঁধা, বাইতুল্লাহর তওয়াফ করা ও সাফা মারওয়া সাই করা। ওয়াজিব কাজগুলি হল নিম্নরূপ: মিকাত থেকে ইহরাম বাঁধা, মাথার চুল মুড়িয়ে বা কেটে হালাল হওয়া, তওয়াফ বিদা করা, আর বাকি কাজগুলি সুন্নাত। এবার বিস্তারিত বিবরণ। ইহরাম বাঁধার নিয়ম: মিকাতে পৌঁছার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে ইহরামের কাপড় পরিধান করবে। পুরুষ জাতি সেলাইবিহীন একটি লুঙ্গি ও একটি চাদর পরিধান করবে, যে কোনো রঙের চলবে, তবে সাদা রঙের পরিধান করা সুন্নাত। মহিলাদের জন্য সেলাই বিশিষ্ট যে কোনো ধরনের ও রঙের কাপড় পরিধান করা জায়েজ, তবে শরীয়ত বিরোধী পুরুষদের মত ও তাদের দৃষ্টি আকর্ষণকারী যেন না হয়। এই স্থানে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস উল্লেখ করলে যথেষ্ট। আনি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসা ফি ইহরামিহিন আনিল কুফাযাইন ওয়াল নিকাব ওয়ামা মাসসাহুল ওয়ারস ওয়াল জাআফরান মিন আস-সিয়াব ওয়াল তালবিস بعد ذلك ما أحبت من ألوان الثياب من معصفر أو خز أو حلي أو سراويل أو قميص أو خف رواه أبو داود والبيهقي والحاكم ورجاله رجال الصحيح. حضرت ابن عمر رضي الله عنهما تكيبوني توتيني بولين النبي صلى الله عليه وسلم مهلا در كتابر إحرام الشمعين قفا زين ارتات هات عبريتو كاري مزا ونقاب ارتات موكو مندل عبريتو كاري بركا এবং ওই সকল কাপড় পরিধান করতে নিষেধ করেছেন জাফরান ও ওয়ার্স। ওয়ার্স অর্থাৎ এমন উদ্ভিদ যা থেকে খয়েরি রং বের হয়, যাকে স্পর্শ করেছে, কারণ এই দুটি সুগন্ধি বিজড়িত, শুধু রং হলে কোনো কথা ছিল না। এছাড়া যা খুশি পরবে, লাল রঙের রেশমির গয়না, পায়জামা, কামিজ, মোজা সব পরতে পারবে। হাদিসটি আবু দাউদ বাইহাকি হাকিম বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী ব্যক্তিবর্গ সহিহ হাদিসের ব্যক্তিবর্গ। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 568 পৃষ্ঠা। কাপড় পরিধান করে পুরুষদের জন্য সুগন্ধি সহজলভ্য হলে তা মেখে, ইচ্ছা করলে চুল দাড়ি সিধা করে, ফরজ নামাজের সময় হলে উহা আদায়ের পর বা তাহিয়াতুল ওযু দুরাকাত নফল নামাজ আদায়োত্তর, কিংবা বিনা নামাজে মনে মনে উমরার নিয়ত বা ইচ্ছা খাঁটি করে লব্বাইক উমরাতান বা লব্বাইক বিউমরাতিন অর্থাৎ উমরা করতে উপস্থিত হয়েছে বলে তালবিয়া পাঠ করা শুরু করবে। তালবিয়ার শব্দগুলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যদি রাস্তায় বাধাপ্রাপ্ত হওয়ার কিংবা রোগজনিত কারণে হজ পালন করতে সমর্থ হারানোর ভয় হয়, তবে ইহরামের সময় তালবিয়া পাঠের সাথে সাথে আল্লাহর নিকট নিম্নের ভাষায় শর্ত করতে পারে, আল্লাহুম্মা ইন হাবাসানি হাবিসান ফামাহিল্লি হাইসু হাবাসতানি মুত্তাফাকুন আলাইহি। হে আল্লাহ, কোনো বাধা প্রদানকারী যদি আমার হজ পালনে প্রতিবন্ধক হয় তবে যেখানে আমি বাধাগ্রস্ত হব সেই স্থানে আমার হালাল হওয়ার স্থান। বুখারী ও মুসলিম। মুসাল্লাতে দাঁড়িয়ে কিংবা বাহনে আরোহণ করে কিবলামুখী হয়ে তালবিয়া পাঠ করা সুন্নাত। এভাবে জোরে জোরে তালবিয়া পাঠ করতে করতে মক্কার অভিমুখে যাত্রা শুরু করবে। সবসময় তালবিয়া পাঠ করা জরুরি নয়, অন্যান্য দোয়া কালামও মাঝে মধ্যে পাঠ করবে। হাদিসে এসেছে, উঁচুতে উঠার সময় ও নিচুতে নামার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়া পাঠ করতেন। এমনিভাবে তালবিয়া পাঠ করতে করতে মক্কায় প্রবেশ করবে। মক্কায় প্রবেশের পর তথা মক্কার ঘর বাড়ির দৃষ্টিগোচর হলে তালবিয়া পাঠ বন্ধ করবে। একথা আলবানি বুখারী ও বাইহাকির হাদিসের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন। মানাসিক 19 পৃষ্ঠা। আবার কেউ কেউ এই হাদিস থেকে তওয়াফে কুদুম শুরু করার পূর্ব পর্যন্ত তালবিয়া পাঠ করার কথা বলেছেন। মক্কায় প্রবেশ ও করণীয়। মক্কায় প্রবেশ করার পর মসজিদুল হারামে ঢোকার পূর্বে সুন্দরভাবে ওযু করে নেবে। বাইতুল্লাহ তওয়াফের জন্য বামুসাইবা দরজা দিয়ে ঢোকা উত্তম, যা বর্তমান বাবুসালাম নামে পরিচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজা দিয়ে প্রবেশ করেছিলেন বলে হাদিসে পাওয়া যায়। আর এই দরজা দিয়ে ঢুকলে হাজরে আসওয়াদ অর্থাৎ যেখান থেকে তওয়াফ আরম্ভ হয় নিকটে হয়। মানাসিক আলবানী 19 পৃষ্ঠা। যেই দরজায় দিয়ে প্রবেশ করুক না কেন, প্রথমে ডান পা মসজিদে রাখবে, অতঃপর বাম পা। পা রেখে নিম্নের যে কোনো একটি দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, সহীহুল কালিমাত তাইয়িব লিল আলবানী। কিংবা এই দোয়াটিও পাঠ করতে পারে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া বিসুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, আবু দাউদ। এরপর কাবা গৃহের দিকে অগ্রসর হতে থাকবে। কাবা শরীফ দৃষ্টিগোচর হওয়ার সময় ইচ্ছা করলে হাত উঠিয়ে নিজের ইচ্ছা মতো যে কোনো দোয়া পাঠ করতে পারে। ইবনু আব্বাস থেকে এই মর্মে মুসান্নাফ ইবনু আবি শাইবা গ্রন্থে সহিহ সনদে মওকুফভাবে হাদিস বর্ণিত হয়েছে। কেউ কেউ মারফুভাবেও হাদিস বর্ণনা করেছেন, কিন্তু উহার সনদ দুর্বল। মানাসিকুল হজ ওয়াল উমরা আলবানী টিকা সহ 20 পৃষ্ঠা। মোট কথা, এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট কোনো দোয়ার কথা হাদিসে সাব্যস্ত নেই। অতএব প্রত্যেকে নিজের মুখস্থকৃত দোয়া থেকে পড়তে থাকবে, কিংবা নিজের প্রয়োজন অনুসারে আল্লাহর নিকট নিজের বোধগম্য ভাষায় কিছু ভিক্ষা করবে। ইচ্ছা করলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেই দোয়া পাঠ করতেন তা পাঠ করতে পারে। আর সেই দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিস সালাম, রাওয়াহুল বাইহাকি বিসনাদিন হাসান। অতঃপর কাবা গৃহের নিকটে পৌঁছে পুরুষ লোকেরা ইজতেবা করবে। ইজতেবা অর্থ গায়ের চাদরখানার এক মাথা দ্বারা বাম কাঁধ ঢেকে সামনের দিকে ঝুলিয়ে রাখবে এবং অপর মাথা ডান হাতের বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর দিয়ে পিঠের উপর ফেলবে, যাতে ডান কাঁধ বাহু ও হাত খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর প্রথম তওয়াফে অর্থাৎ তওয়াফে কুদুমে এরূপ ইজতেবা করতেন। হাদিসটি আহমদ আবু দাউদ তিরমিজি ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। উল্লেখ্য, এই ইজতেবা সপ্তম তওয়াফের শেষ পর্যন্ত বহাল থাকবে, তওয়াফ শেষে উহা খুলে ফেলবে। এই তওয়াফের পূর্বে কিংবা পরে কোনো তোয়াফে বা হজ্জের কোনো কাজে ইজতেবা নেই। এবার ইজতেবার পর হাজরে আসওয়াদের নিকট এসে আল্লাহু আকবর বা বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে সম্ভব ও সুযোগ হলে হাত দ্বারা স্পর্শ করে, মুখ দ্বারা চুমু খাবে এবং সিজদার ন্যায় কপালকে উহার সহিত লাগাবে। এরূপ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উমার ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম। দেখুন মানাসিকুল হজ ওয়াল উমরা, আলবানী, 20 পৃষ্ঠা। মহিলারা যদি তাদের স্বামী বা মাহরামের কড়া সহযোগিতায় এরূপভাবে চুমু দেওয়ার সুযোগ পায় তবে যেন সুযোগ না হারায়। যদি চুমু দেওয়া সম্ভব না হয় তবে ডান হাত বা লাঠি দ্বারা স্পর্শ করে স্পর্শের স্থানকে চুমু খাবে। সুযোগ পাওয়া সত্ত্বে কেউ যেন এই কাজ থেকে পিছপা বা অনাগ্রহী না হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ খুব গুরুত্ব সহ চুমু খেতেন। আন নাফি' ক্বাল রাআইতু ইবনা উমর ইসতালামা আল হাজার আল আসওয়াদ বিয়াদিহি থুম্মা ক্বাব্বালা ইয়াদাহু ওয়া ক্বাল মা তারাকতুহু মিনযু রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, রাওয়াহু মুসলিম। وروى أبو الطفيل قال رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف بالبيت ويستلم الركن بمحجن معه ويقبل المحجن, رواه مسلم. حضرت نافع تكي بولني توتيني بولن أنا ابن عمر رضي الله عنه كي دكي چي تيني حجر أسود كي تار حد دارا اسپرش كري چمو كي چلين ابن بولي چلين أنا جدين تكي رسول الله صلى الله عليه وسلم كي اي كاج كرتي دكي چي شدين تكي وها قرا چھڑين, مسلم. হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি বাইতুল্লাহর তওয়াফ করতেন এবং হাতস্থ লাঠি দ্বারা রুকন অর্থাৎ হাজরে আসওয়াদকে স্পর্শ করতেন এবং সেই লাঠির স্পর্শস্থল চুমু খেতেন, মুসলিম শরীফ। যদি কিছু দ্বারা স্পর্শ করাও সম্ভব না হয় তবে শুধু দূর থেকে হাত বা অন্য কিছু দ্বারা ইশারা বা ইঙ্গিত করে চলতে থাকবে, আর হাত বা অন্য কিছু দ্বারা ইঙ্গিত করলে চুমু খেতে হবে না, কারণ এই ক্ষেত্রে চুমু খাওয়ার দলিল নেই। পাথরকে চুমু খাওয়া ও স্পর্শ করা বা ইঙ্গিত করার পর কাবাকে বামে রেখে তওয়াফ আরম্ভ করবে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু পাথরকে স্পর্শ করার পর আবার বিসমিল্লাহি আল্লাহু আকবর বলতেন এবং হযরত আলী কিংবা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফা'আন বিআহদিকা ওয়া ইত্তিবা'আন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أخرجه البيهقي عن علي وأبو داود في مسائل وأخرجه عبد الرزاق عن ابن عباس رضي الله عنه. يلا تمر উপর ঈমান আনয়ন করব, তোমার কিতাবকে সত্য জ্ঞান করা পূর্ব, তোমার শহীদ কৃত অঙ্গীকার পূরণের জন্য এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে এই তওয়াফ পালন করছি। হাদিসটি ইমাম বাইহাকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতিতে বর্ণনা করেছেন, অনুরূপভাবে আবু দাউদ তার মাসাইল গ্রন্থে, কিন্তু আব্দুর রাজ্জাক তার মুসন্নাফ গ্রন্থে ইবনু আব্বাসের উদ্ধৃতিতে বর্ণনা করেছেন। আবার কেউ কেউ এই দোয়াটি প্রথমে হাজরে আসওয়াদের বরাবর হওয়ার পর পড়ার কথা বলেছেন। এই দোয়ার পর বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে পাথরকে চুমু বা স্পর্শ করবে বা ইঙ্গিত করবে। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 596 পৃষ্ঠা। প্রথম তওয়াফ শুরু করার পর তাওহীদি জিকির আজকারগুলি বলা ভালো, যেমন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله, رواه ابن ماجه. توافر مجھے ذکر اذکار و اچھا شدین دعا کروے ایمون کی عربی نا جانا تھک لے اپن ماتری بھاشای جا دار کر بجھے شنی اللہ رنکوٹ عبیدن و پرارتھنا کروے حجر شکل جائی گئی دعا قبول ہوار استھان দোয়ার প্রথমে কবুল হওয়ার নির্ভরযোগ্য পন্থা হিসেবে আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পাঠ করবে। ইচ্ছা করলে কোরআন তেলাওয়াতও করতে পারে। এ সকল জায়গায় তালবিয়া পাঠের মতো করে বা তালবিয়া পাঠের উপর অনুমান করে উচ্চ কণ্ঠে দোয়া ও জিকির করা শরীয়ত বিরোধী, আর অন্যদিকে অপরাপর তওয়াফকারীদের একাগ্রতা ক্ষুণ্ণ করায় তাদের মনোবেদনার কারণ হয় পুণ্যের স্থলে পাপ হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, রুকনে ইমানি ও হাজরে আসওয়াদের মাঝামাঝি স্থান ব্যতীত মাতাফের অর্থাৎ তওয়াফ করার স্থানের ও তওয়াফের অন্য কোনো স্থানে নির্দিষ্ট কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। এমনিভাবে সফা মারওয়ার সাইয়ের ক্ষেত্রেও বাজারে প্রচলিত বইয়ে, সেটা আরবি হোক বা বাংলা হোক বা উর্দু হোক বা ইংরেজি হোক বা অন্য যে কোনো ভাষাই হোক, প্রত্যেক তওয়াফের জন্য যেই নির্দিষ্ট দোয়ার ছড়াছড়ি দেখা যায় উহা নির্দিষ্ট করার কারণেই বিদআত। মোট কথা, সুন্নতি পন্থায় তওয়াফ করবে ও ইচ্ছা স্বাধীন দোয়া করবে। প্রথম তিন তওয়াফের আমল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে জোরে ছোট ছোট পা ফেলে বাহু দলিয়ে দৌড়ানোর মতো হাঁটাকে রামল বলা হয়। বাকি চার তওয়াফে স্বাভাবিক চলবে রামল করার দলিল। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم رمل من الحجر الأسود إلى الحجر الأسود ثلاثة ومشى أربع، رواه أحمد ومسلم. حضرت ابن عمر رضي الله عنهما تكي بني توجي رسول الله صلى الله عليه وسلم طواف قالي حجر أسود تكي شروع كوري حجر أسود بجنت رمل كورتين تين بار أرچار بار شغاوية تلتين حدث تي إمام أحمد ومسلم برنا كوري چن كيو جدي پرثم تين طواف رمل كورتين بولي جاي তবে পরের তওয়াফ গুলিতে রমল করবে না। উল্লেখ্য, ইজতিবা ও রমল শুধু পুরুষদের জন্য প্রযোজ্য, নারীদের জন্য নয়। তওয়াফ করে যখন রুকনিয়ে মানির বরাবর আসবে, সম্ভব হলে কোনো দোয়া ছাড়া শুধু হাত দ্বারা স্পর্শ করবে। হাজরে আসওয়াদের মতো স্পর্শের পূর্বে দোয়া করবে না এবং চুমুও খাবে না, আর স্পর্শ না করতে পারলে ইঙ্গিতও করবে না, কেননা এসব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তার অনুসরণ করে উহা না করাই সুন্নাত। পক্ষান্তরে উহা করাই হলো বিদআত। দেখুন আশরাহুল মুমতি আলা যাদিল মুস্তাকনি সপ্তম খণ্ড 283 পৃষ্ঠা। রুকনি আমানিকে স্পর্শ করার পর থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত এই কোরআনি দোয়াটি পাঠ করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজরে আসওয়াদের বরাবর আসলেই তওয়াফ পূর্ণ হবে, একই নিয়মে সাত তওয়াফ শেষ করবে। অতঃপর ইজতিবা খুলে ঘাট ঢেকে তওয়াফের সুন্নাত দোরাকাত নামাজ আদায়ের জন্য মাকামে ইব্রাহিমের দিকে অগ্রসর হবে। মাকামে ইব্রাহিমের নিকটে পৌঁছে এই আয়াতটি পাঠ করবে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই নামাজের দলিল। عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم حين قدم مكة طاف بالبيت سبعة وأتى المقام فقرأ واتخذ من مقام إبراهيم مصلى فصلى خلف المقام ثم أتى الحجر فاستلمه، رواه الترمذي وقال حديث حسن صحيح. حضرت جابر رضي الله عنه تكبرني توتيني بولن نبي صلى الله عليه وسلم جوكن مكة إشتشين بيت الله رسات طواف ششكري মাকামে ইব্রাহিমের নিকট এসে পাঠ করেছিলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। অতঃপর মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করলেন এবং আবার হাজরে আসওয়াদের নিকট এসে উহাকে স্পর্শ করলেন, অর্থাৎ নামাজ সমাপ্ত করে হাজরে আসওয়াদকে আবার স্পর্শ করলেন। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাসান সাহি বলেছেন। উল্লেখ্য, এই দুরাকাতের প্রথম রাকাতে সুরা ফাতিহার পর কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পড়া সুন্নত। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। দেখুন মুসলিম শরীফ। জমজমের পানি পান। তওয়াফ ও নামাজ শেষ করে সুযোগ পেলে আবার হাজরে আসওয়াদকে স্পর্শ করে সাফা মারওয়া সাই করার পূর্বে ইচ্ছা করলে বা প্রয়োজন পড়লে জমজমের পানি পান করবে। ইহা যখন মন চাই তখনই পান করা যায়। এই পানি পান করা হজ্জের কোনো অংশ নয় বা হজ্জের ফরজ ও সুন্নতের অন্তর্ভুক্ত নয়, বরং উহা এক বরকতময় অনেক উপকারী পানি। এই পানি পান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ সুন্নাত। জমজমের পানি পান করার দোয়া। যেহেতু হাদিস থেকে জানা যায় যে জমজমের পানি যে যেই উদ্দেশ্যে পান করবে তার সেই উদ্দেশ্যে পূরণ হবে, তাই প্রত্যেকে পান করার পর আপন আপন উদ্দেশ্য নিজের ভাষায় আল্লাহর নিকট তুলে ধরবে। ইচ্ছা করলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যেই দোয়া পাঠ করতেন সেই দোয়াটি পাঠ করতে পারে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী ইলম চাই, প্রশস্ত রিজিক চাই এবং প্রত্যেক রোগ থেকে আরোগ্য চাই। দেখো সুন্নাহ প্রথম খণ্ড 597 পৃষ্ঠা। সাফা মারওয়া সাই। তওয়াফ শেষ করে নামাজের পর বা জমজমের পানি পান করার পর আবার আল্লাহু আকবর বলে হাজরে আসওয়াদকে স্পর্শ, চুমু বা ইঙ্গিত করে সাইয়ের জন্য সাফা পাহাড়ের দিকে অগ্রসর হবে। অতঃপর নিম্নে বর্ণিত নিয়ম অনুযায়ী সাই করতে থাকবে। সাফা মারওয়া সাই করা হজ ওমরার রুকন, কাজেই যে উহা বাদ দিবে তার হজ ওমরা হবে না। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত তাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাফাল মুসলিমুনা বাইনাস সাফা ওয়াল মারওয়া ফাকানাত সুন্নাহ ولعمري ما أتم الله حج من لم يطف بين الصفا والمروة. وفي رواية قالت وقد سن رسول الله صلى الله عليه وسلم الطواف بينهما فليس لأحد أن يترك الطواف بينهما. رواه مسلم. حضرت عائشة رضي الله عنها থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা মারওয়ায় সাঈ করেছেন এবং মুসলমানগণ উহার সাঈ করেছেন, ফলে উহা বিধিবদ্ধ হয়ে গিয়েছে। কসম করে বলছি যে ব্যক্তি উক্ত পাহাড়দ্বয়ের মাঝে সাঈ করবে না তার হজ আল্লাহ পূর্ণ করবেন না। অন্য বর্ণনা এসেছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাদ্বয়ের মাঝে তওয়াফ অর্থাৎ সাঈ করার প্রচলন ঘটিয়েছেন, অতএব উহাদ্বয়ের তওয়াফ পরিত্যাগ করার কোনো হাজির অধিকার নেই। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 600 পৃষ্ঠা। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন ইসআউ ফাইনাল্লাহ কাতাবা আলাইকুম আস-সাই, রাওয়াহু শাফিঈ ওয়া আহমদ ওয়া ইবনে মাজাহ। তোমরা সাঈ করো কেননা আল্লাহ তোমাদের উপর সাঈকে ফরজ করে দিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম শাফিঈ, আহমদ ওয়া ইবনে মাজাহ। সাঈ করার নিয়ম, সর্বপ্রথম সফা পাহাড়ের নিকট যাবে এবং সেখানে পৌঁছে সূরা বাকারার 158 নম্বর আয়াতটি পাঠ করবে ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফমান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইত্তাওয়াফ বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহ শাকিরুন আলীম। এই আয়াত পাঠ করার পর সম্ভব হলে সফা পাহাড়ে উঠবে, উঠে কাবা গৃহের দিকে তাকিয়ে বা কাবামুখী হয়ে আল্লাহর মহানত্ব বর্ণনাকারী ও তাওহীদের দোয়াগুলি পড়বে। যেমন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাজা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। অতঃপর নিজের মুখস্থ দোয়া বা নিজের বিভিন্ন চাওয়া পাওয়া ও প্রয়োজন পূরণের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে। এ সকল দোয়া তিনবার করে দোহরায় পাঠ করার সুন্নাত। অতঃপর সফা থেকে মারওয়ার দিকে গমন করবে। সফা থেকে নেমে কিছু দূর যেতেই উপরে ও ডানে বামে নীলবাতি বরাবর পৌঁছার সাথে সাথে সুযোগ পাওয়া গেলে দৌড়ানোর মতো দ্রুত গতিতে চলতে থাকবে। পরবর্তী নীলবাতির নিকট এসে চলার গতি স্বাভাবিক করবে। এর মাঝে মারওয়া পর্যন্ত পৌঁছতে যেই পথ অতিক্রম করবে প্রত্যেকেই নিজের ইচ্ছা স্বাধীন দোয়া ও জিকির আজকার করবে। কোনো সাঈর জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। প্রচলিত বইয়ে যে নির্দিষ্ট দোয়ার ছড়াছড়ি দেখা যায় বা মানুষকে পাঠ করতে শোনা যায় উহা নিজেদের রচিত নিয়ম। কোনো ক্ষেত্রে উহা পাঠ করার নির্দেশ ও নিয়ম থাকলেও বিভিন্ন সাঈ বা তওয়াফের সাথে উহাকে নির্দিষ্ট করার কারণে বিদআত বলে গণ্য। মারওয়া পাহাড়ে পৌঁছার পর ঠিক ওই কাজগুলি করবে যে কাজগুলি সফাতে করেছিল, শুধু আয়াতটি পাঠ করবে না। আবার সাফা পৌঁছার পূর্বে নীলবাতির মাঝামাঝি জায়গায় দ্রুত পদে চলবে। এভাবেই সাত চক্কর পূর্ণ করবে। সাঈর উপরোক্ত নিয়ম মুসলিম শরীফে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে গৃহীত হয়েছে। প্রকাশ থাকে যে সফা থেকে মারওয়া পর্যন্ত যাওয়াকে এক চক্কর এবং মারওয়া থেকে আবার সফা আসাকে এক চক্কর বলা হয়, অর্থাৎ যাওয়া আসাতে দুই চক্কর হয়। এই নিয়মে সপ্তম চক্কর পূর্ণ হবে মারওয়া পাহাড়ে। এবার সাঈ শেষ করে উমরা পালনকারী ও তামাত্তু হজ পালনকারীগণ মাথার চুল মুন্ডিয়ে বা কেটে ইহরাম ভেঙে হালাল হয়ে যাবে। মহিলাগণ শুধু চুলের অগ্রভাগ থেকে অর্ধাঙ্গুলি বা তার চেয়ে কম পরিমাণ কাটবে। চুল কাটার পর হালাল হওয়ার মাধ্যমে উমরা সম্পূর্ণ হবে। এবার হজ অংশ, হজের সময়সীমা। উমরা যেমন বছরের যে কোনো মাসে পালন করা যায় হজ তেমন করা যায় না। হজের জন্য আল্লাহ তবারক ও তাআলা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারিত সময়ের ভিতর ছাড়া হজের কোনো একটি কাজও করা সহি হবে না। আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। সকলের ঐক্যমতে এই নির্দিষ্ট কয়েকটি মাস হল শাওয়াল, যুলকাদা ও যুলহিজ্জা। হজের প্রকারভেদ, হজ তিন প্রকার, তামাত্তু, কিরান ও ইফরাদ। তামাত্তু হজ, তামাত্তু শব্দের শাব্দিক অর্থ হল উপকৃত হওয়া, আর হজের ক্ষেত্রে তামাত্তু অর্থ হজের মাসে উমরা পালন করে ওই বছরে হজের মাসগুলির ভিতরেই হজ পালন করা। এক্ষেত্রে তার উমরা হজ্জের প্রথম অংশ বলে গণ্য হবে। তামাত্তু হজ সম্পাদনের পদ্ধতি, মনে মনে হজ্জের উদ্দেশ্য থাকলেও মিকাত থেকে শুধু উমরার ইহরাম বেঁধে সেই অনুযায়ী লাব্বাইক উমরাতান বা লাব্বাইক বিউমরাতিন বলে তালবিয়া পাঠ করতে করতে মক্কায় আসবে। মক্কায় এসে বাইতুল্লাহর সাত তোয়াফ, মাকাম ইব্রাহিমে দুরাকাত নামাজ আদায়, সফা মারওয়ার সাত সাই পালন করে চুনমুন দিয়ে বা ছোট করে হালাল হয়ে যাবে। অতঃপর জুলহাজ মাসের আট তারিখে আবার হজ্জের জন্য এহরাম বেঁধে সেই দিন জোহর থেকে পরের দিন ফজর পর্যন্ত মিনায় অবস্থান করে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নয় তারিখে আরাফাতের মাঠে জোহর আসর দু ওয়াক্ত নামাজ একত্রিতভাবে আদায় করে মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্যাস্তের পর পর্যন্ত অবস্থান করে নামাজ আদায় না করে মুজদালিফা এসে সেই মাগরিব ও এশার নামাজ একত্রে অর্থাৎ এক আজানে দুই একামতে আদায় করে সেখানে রাত্রি যাপন করে পরের দিন তথা দশ তারিখ আবার মিনায় এসে জামরাতুল আকাবাকে পাথর মেরে কোরবানি করে মাথার চুল ফেলে হালাল হয়ে আবার সেদিন কিংবা পরের দিন মক্কা যেয়ে বাইতুল্লাহর তওয়াফ ও সাফা মারওয়ার সাই করে এগারো ও বারো তারিখে মিনায় রাত্রি যাপন করে ও দিনের বেলা কঙ্কর মেরে হজ সম্পন্ন করবে এবং বাড়ি যাওয়ার পূর্বে তওয়াফে বিদা করবে। এই হজকে এই জন্য তামাত্তু বা উপকারী হজ বলা হয় যে হজ্জের মাসে ভিন্ন ভিন্ন ভাবে উমরাহ ও হজ করতে পারা যায়। এরপর হজ্জের প্রথম অংশ উমরাহ করে আট তারিখ পর্যন্ত অনেক বাধা নিষেধ থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন যাপন করতে পারা যায়, যেটা কেরান বা এফরাদ হজ্জের ক্ষেত্রে সম্ভব নয়। কেরান হজ, কেরানের শাব্দিক অর্থ হল মিলানো বা সংযুক্ত করা। হজ্জের ক্ষেত্রে একই ইহরামের মাধ্যমে উমরাহ ও হজ উভয়টাকে একত্রে পালন করা কেরান হজ সম্পাদনের পদ্ধতি। মিকাত থেকে উমরা ও হজ একই সঙ্গে পালনের নিয়ত করে ইহরাম বেঁধে সেই অনুযায়ী লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জাতান বা লাব্বাইকা বি উমরাতিন ওয়া হাজ্জাতিন অথবা লাব্বাইকা উমরাতান ফি হাজ্জাতিন বলে নির্দিষ্ট তালবিয়া পাঠ করতে করতে মক্কায় পৌঁছবে এবং তামাত্তু হজ পালনকারীর মতোই তওয়াফ সাই করবে, কিন্তু হালাল হবে না। সেই ইহরামে অবশিষ্ট থেকে আট তারিখে অন্যান্য হজ পালনকারীদের সাথে মিনা আরাফা মুজদালিফার কাজগুলি পালন করবে। আবার মিনায় এসে অর্থাৎ দশ তারিখ জামরায় পাথর মেরে কোরবানি করে হালাল হবে। অতঃপর সেই দিন কিংবা পরের দিন মক্কায় এসে তোয়াফে এফাজা করবে। তোয়াফ সম্পন্ন করার পর এবং এগারো ও বারো তারিখ মিনায় রাত্রি যাপন ও কঙ্কর মারার পর হজ্জে কেরান সম্পন্ন হবে। এরপর বাড়ি ফেরত যাওয়ার পূর্বে তওয়াফে বিদা করবে। এই হজকে কেরান এই জন্য বলা হয় যে একত্রে একই কাজের মাধ্যমে উমরা ও হজ উভয়টাই সংযুক্তভাবে আদায় হয়ে যায়। ইফরাদ হজ, ইফরাদ অর্থ এককরণ। হজ্জের ক্ষেত্রে উমরাকে বিজড়িত না করে একক ও স্বতন্ত্রভাবে শুধু হজ পালন করাকে ইফরাদ বলা হয়। ইফরাদ হজ পালন করার পদ্ধতি, মিকাত থেকে শুধু হজ পালনের নিয়ত করে সেই অনুযায়ী লাব্বাইক হাজ্জাতান বা লাব্বাইক বিহাজ্জাতিন বলে তালবিয়া পাঠ করতে করতে মক্কায় আসবে। আসার পর ঠিক কেরান হজ পালনকারী যেভাবে যা করেছে ঠিক তাই করবে। শুধু দশ তারিখে একটি কাজ করতে হবে না, আর সেটা হলো কুরবানি। হজ্জের কার্যাদির তালিকা। প্রথমত আরকানুল হজ, হজ্জের ওই সমস্ত জরুরি কাজ যার একটি ছুটে গেলে হজ সহি হয় না, যেগুলোকে আরকানুল হজ বলা হয়, আর উহা চারটি। এক, ইহরাম বাঁধা। দুই, আরাফাতে অবস্থান বা উকুফে আরাফা করা। তিন, তওয়াফ ইফাদা বা তওয়াফ করা। চার, সফা মারওয়া সাই করা। দ্বিতীয়ত ওয়াজিবাতুল হজ, হজের ওই সমস্ত জরুরি কাজ যার একটি ছুটে গেলে দম বা কুরবানি দ্বারা উহার ত্রুটি পূর্ণ হয়ে হজ সহি হয়, আর উহা আটটি। এক, মিকাত থেকে ইহরাম বাঁধা। দুই, সূর্য পশ্চিম আকাশে ঢোলার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা। তিন, ঈদের রাত্রি তথা জিলহাজ মাসের দশ তারিখের রাত্রি মুজদালিফায় যাপন করা। চার, পাথর নিক্ষেপ করা। পাঁচ, কোরবানি করা এবং কোরবানি করতে অপারগ হলে হজ্জের ভিতর তিনটি ও বাড়িতে সাতটি রোজা পালন করা, ইহা তামাত্তু ও কেরান পালনকারীর ক্ষেত্রে। ছয়, মাথার চুল মুন্ডানো বা কাটা। সাত, এগারো ও বারো তারিখের রাত্রি মিনায় যাপন করা। আট, ঋতুবতী ও গর্ভপাতোত্তর স্রাব বিশিষ্ট নারী ব্যতীত অন্যান্যদের জন্য তওয়াফে বিদা করা উপরোক্ত কাজগুলি ছাড়া অবশিষ্ট সমস্ত কাজ সুন্নাত ও মুস্তাহাব। হজ পালনের বিস্তারিত বিবরণ। ইহরাম। জিলহজ মাসের 8 তারিখের দিন সকালবেলা তামাত্ম পালনকারীগণ তাদের নিজ নিজ অবস্থান স্থল থেকে পূর্বে বলে আসা নিয়ম অনুযায়ী ইহরাম বেঁধে ফেলবে। ইহরাম বাঁধার জন্য মসজিদ হারাম বা অন্য কোনো মসজিদে যেতে হবে না এবং উহা কোনো সুন্নাত ও মুস্তাহাবও নয়। মুসলিম শরীফে এসেছে, বিদায় হজ্জের সময় সাহাবাগণ আবতাহ নামক স্থানে অবস্থান নিয়েছিলেন এবং 8 তারিখে ওই আবতাহ থেকে ইহরাম বেঁধেছিলেন। আর কেরান ও ইফরাদ পালনকারী তার পূর্বের ইহরামে প্রস্তুত হয়ে যাবে। এরপর সকলেই তালবিয়া পাঠ করতে করতে মিনার দিকে রওনা করবে। এই তালবিয়া পাঠ সর্বাবস্থায় যথারীতি বহাল রাখবে, 10 তারিখে জামরাতুল আকাবাকে পাথর মারা পর্যন্ত। আজকের তালবিয়ার প্রথমে সকলেই বলবে লাব্বাইকা হাজ্জান, এরপর পুরো তালবিয়া পাঠ করতে থাকবে। ইচ্ছা করলে বা হজ পালন করতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে পূর্বে যে শর্তের কথা বলা হয়েছে ওই শর্ত করবে। তালবিয়া পাঠ করতে করতে সকলে মিনায় এসে পৌঁছবে। মিনায় করণীয়। মিনায় এসে হজ পালনকারীগণ 5 ওয়াক্ত নামাজ তথা জোহর, আসর, মাগরিব, ইশা ও ফজরের নামাজ সময় মতো জামাতবদ্ধভাবে কসর করে আদায় করবে। কসরের ক্ষেত্রে এখানে মিনা ও মক্কার হজ পালনকারীগণ সবাই সমান, কারণ বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় মক্কাবাসী সহ সকলকে নিয়ে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলিকে কসর করে আদায় করেছিলেন এবং তাদের কাউকেও পূর্ণ করে পড়তে বলেননি, যেমন ফতোয়া মক্কার সময় বলেছিলেন। কিন্তু কসর করলেও কোনো 2 ওয়াক্ত নামাজকে জমা করে আদায় করেননি, বরং প্রত্যেক ওয়াক্তের নামাজ প্রথম ওয়াক্তেই আদায় করেছেন। মানাসিক ইবনে উসাইমিন 55 পৃষ্ঠা। এই মর্মে একটি হাদিস দেখুন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু কাল ফালাম্মা কানা ইয়াউমুত তারবিয়া তাওয়াজ্জাহু ইলা মিনা فأهلوا بالحج وركب النبي صلى الله عليه وسلم فصلى بها الظهر والعصر والمغرب والعشاء والفجر رواه مسلم।
হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন যখন তারবিয়ার দিন অর্থাৎ 8ই জিলহজ উপস্থিত হলো সকলে মিনার অভিমুখে যাত্রার জন্য হজ্জের ইহরাম বেঁধে নিল। অতঃপর যাত্রা শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে চড়ে মিনায় গেলেন। অতঃপর সেখানে জোহর, আসর, মাগরিব, ইশা ও ফজরের নামাজ আদায় করেছিলেন। মুসলিম। ইমাম বুখারী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমিনান রাকাতাইন ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান সাদরা মিন খিলাফাতিহি ওয়া লম ইয়াকুন ইয়াজমা ফি মিনান বাইনা আস-সালাতাইন ফি আয-যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশা রাওয়াহু আল-বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় 4 রাকাত বিশিষ্ট নামাজগুলি 2 রাকাত করে পড়তেন এবং আবু বকর, উমর ও উসমান ও তার খিলাফতের প্রথম দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে 2 নামাজের তথা জোহর, আসর, মাগরিব ও ইশার মাঝে জমা করতেন না। ফজরের নামাজ আদায় করার পর আরাফায় যাওয়ার প্রস্তুতি নিয়ে শুরু করবে। সূর্য ওঠার পর তালবিয়া পাঠ করতে করতে আরাফার অভিমুখে যাত্রা করবে। তালবিয়ার মাঝে মধ্যে তাকবীরও পাঠ করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণ উভয়টাই পাঠ করতে করতে যেতেন, যেমনটি বুখারী মুসলিমে পাওয়া যায়, মানাসিক আলবানী 29 পৃষ্ঠা। আরাফায় যা করণীয়। আরাফার নিকটে পৌঁছার পর সুন্নাত হলো আরাফার সীমানার বাইরে নামেরাহ নামক স্থানে বসে সূর্য ঢলার অপেক্ষা করবে। সূর্য ঢলে যাওয়ার পর খুতবা শোনার পর 1 আজানে 2 একামতে জামাতবদ্ধভাবে জোহরের প্রথম ওয়াক্তে জোহর ও আসর উভয় ওয়াক্তের নামাজ পরপর জামা ও কসর করে আদায় করবে। এই 2 ওয়াক্ত নামাজের মাঝে কোনো সুন্নাত নফল নামাজ পড়বে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। অতঃপর আরাফাতের মাঠে নেমে মহান আল্লাহর সমীপে বিনম্র ও বিনয়ীভাবে নিজেকে সঠিকভাবে সমর্পণ করে দোয়া ও প্রার্থনায় মশগুল হয়ে যাবে। উল্লেখ্য, জোহর আসর একত্রিত করে পড়ে নেওয়ার কারণেই হল দোয়ার জন্য অবসর গ্রহণ করা। অতএব যে ব্যক্তি এই অবসরকে গুরুত্ব সহ কাজে না লাগাবে তার নিকট এই জমা ও কসর অনর্থক। এই স্থানে মন উজাড় করে ইহকাল ও পরকালের সার্বিক শান্তি, সমৃদ্ধি, মুক্তি ও কল্যাণ কামনা করবে। জীবনের বৈধ সকল চাওয়া পাওয়ার জন্য অন্তর খুলে প্রার্থনা করবে। আরবি দোয়া জানা না থাকলে নিজের মাতৃভাষায় নিজের যাবতীয় আবেদন নিবেদন পেশ করবে। আল্লাহ সবার ভাষা সমানভাবে বোঝেন। আরাফাতের ফজিলত। আরাফাতের মাঠে আল্লাহর সমীপে এই বৃহৎ জনসমাবেশের কারণে আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই দিনটিকে মর্যাদাবান ও ফজিলত মণ্ডিত করেছেন। এমনকি এর অসীম ফজিলত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মুসলিম নরনারী আসতে সক্ষম হয়নি তাদের প্রতিও পরিব্যাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোম ইয়াউমে আরাফা ইউকাফিরু সানাতাইন মাদিয়াতান ওয়া মুস্তাকবালা, মুত্তাফাকুন আলাইহ। আরাফার দিনের একটি রোজা বিগত ও আগত দুই বছরের পাপ রাশি মোচন করে দেয়। বুখারী ও মুসলিম। এই হাদিসে যে রোজার কথা বলা হয়েছে এই রোজা শুধু ওদের জন্য যারা হজ করতে আসেনি। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাবিহীন অবস্থায় উকুফে আরাফা করেছিলেন এবং হজ পালনকারীদেরকেও এই রোজা পালন করতে নিষেধ করেছিলেন। দেখুন ফিকহ সুন্নাহ প্রথম খণ্ড 610 পৃষ্ঠা। সম্মানিত হজ পালনকারীগণ, এবার একটু চিন্তা করে দেখুন, এই দিনে এই মাঠে আপনার দাঁড়ানোর কারণে যদি হজ্জে না এসেও তারা এত প্রচুর ফজিলতের ভাগী হতে পারে, তবে আপনি সশরীরে উপস্থিত হয়ে এই মাঠে কি পরিমাণ ফজিলত ও নেকি লাভ করতে পারেন। কাজেই একটি সেকেন্ডেও যেন আপনার অবহেলায় না কাটে, বরং জিকির আজকার, দোয়া, দুরুদ, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল ইত্যাদির কোন একটা করতেই থাকবেন। নিজের মাতা পিতা, ছেলে সন্তান, পরিবার পরিজন, মৃত আত্মীয় স্বজন, বিপদগ্রস্ত মুসলিম জাতি, দেশ, ধর্ম ও সাধারণভাবে সকল মুসলমানদের জন্য দোয়া করবেন। এই দিন বান্দাগণ আল্লাহর দরবারে ভিড় জমানোর কারণে এবং তার নিকট বিনীতভাবে লুটিয়ে পড়ার কারণে তাদেরকে নিয়ে ফেরেশতাদের নিকট গৌরব ও অহংকার করেন। এজন্যই শয়তানকে সেদিন দারুণভাবে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত ও বিতাড়িত দেখা যায়। মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল মা মিন ইয়াউমিন আকসারু মান ইয়াতিকুল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু তাবারাকা ওয়া তাআলা ইয়াদমু সুম্মা ইবাহি বিহিমুল মালায়েকা মা আরাদা হাউলা। রাওয়াহু মুসলিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন এমন দিন নেই যেই দিন আল্লাহ সবচেয়ে অধিক পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন আরাফাতের দিন অপেক্ষা। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটবর্তী হন এবং তাদেরকে নিয়ে ফেরেশতাদের নিকট গৌরব প্রকাশ করে বলেন, এরা কি চায়। মুসলিম শরীফ। আরাফার মাঠে এভাবে অবস্থানরত অবস্থায় সূর্য ডুবার পর মাগরিবের নামাজ আদায় না করে মুজদালিফার দিকে তালবিয়া ও তাকবীর পাঠ করতে করতে যেতে থাকবে। মুজদালিফা যাওয়ার সময় ধীর শান্ত গতিতে চলবে, তবে ফাঁকা জায়গাগুলিতে জোরে চলা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ধীরে চলার জন্য এই বলে তাগিদ দিতেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুমুস সাকিনা ফাইনাল বিররা লাইসা ফিল ইদা আইল ইসরা। রাওয়াহুল বুখারী ও মুসলিম। অর্থাৎ, হে জনমণ্ডলী, শান্ত গতিতে চলো, দ্রুত চলা সৎ কাজ নয়। বুখারী ও মুসলিম। এভাবে ধীর শান্তভাবে চলার নির্দেশ এই জন্য দিয়েছিলেন যাতে কেউ কারো দ্বারা কষ্ট না পায়, অন্যথায় কষ্ট দেওয়া থেকে মুক্ত থেকে ফাঁকা পরিবেশ পেলে দ্রুত চলা যাবে। কারণ হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরুল আনাক ফাইযা ওয়াজাদা ফাজওয়াতান নাস। রাওয়াহু শাইখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ধীর গতিতে চলতেন আর যখনই ভিড় মুক্ত ফাঁকা জায়গা পেতেন দ্রুত চলতেন। বুখারী ও মুসলিম। মুজদালিফায় যা করণীয়। মুজদালিফায় পৌঁছে প্রথমে রাত্রি যাপনের স্থান নির্বাচন করে নেবে, অতঃপর আরাফায় ছেড়ে আসা মাগরিবের নামাজ ও ইশার নামাজ এক আজানে ও দুই একামতে পর পর আদায় করে নেবে। মাগরিব 3 রাকাত ও ইশা 2 রাকাত। অনেকে মুজদালিফায় এসেই কঙ্কর কুড়াতে ব্যস্ত হয়ে যায়, এই মনে করে যে এটাই এখানে প্রথম কাজ। এটা নিতান্তই ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার উদ্দেশ্যে গমন শুরু করার পর তার জন্য পাথর কুড়াতে বলেছিলেন। প্রকৃত পক্ষে এখানে প্রথম কাজ হল মাগরিব ও ইশার নামাজ আদায় করে খানা পানি খেয়ে ঘুমানো, অতঃপর ফজরের পূর্বে উঠে ফজরের নামাজ আদায় করে দাঁড়িয়ে দোয়া তালবিয়া পাঠ করতে করতে খুব সকাল করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ এরূপই করেছিলেন। عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أتى المزدلفة فصلى بها المغرب والعشاء بأذان واحد وإقامتين ولم يسبح بينهما شيئا ثم اضطجع حتى طلع الفجر فصلى الفجر ثم ركب القصوى حتى أتى المشعر الحرام فاستقبل القبلة فدعاه وكبره وهلله ووحده فلم يزل واقفا حتى أسفر الفجر جدا ودفع قبل ان تطلع الشمس. رواه مسلم وغيره. حضرت جابر رضي الله عنه থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে মুজদালিফায় এসে মাগরিব ও ইশার নামাজ আদায় করলেন এক আজান ও দুই একামতে। এর মাঝে কোন সুন্নাত নফল সালাত আদায় করেননি, অতঃপর শুয়ে পড়লেন। ফজর হলে উঠে ফজরের সালাত আদায় করে কাসওয়া নামক বাহনে চড়ে মাশআরুল হারাম অর্থাৎ একটি পাহাড়ের নাম নামক স্থানে এসে কিবলামুখী হয়ে আল্লাহর নিকট দোয়া করলেন, তার মহানত্ব ও একত্ববাদের ঘোষণা দিলেন। এ অবস্থায় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন খুব সকাল হয়ে গেল তখন সূর্য ওঠার পূর্বেই মিনার দিকে রওনা দিয়েছিলেন। মুসলিম ও অপর অপর মহাদেশ গুণ বর্ণনা করেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরুল হারামে অবস্থান করেছিলেন কিন্তু সেখানে অবস্থান করা জরুরি নয়, বরং মিনার যেখানেই অবস্থান করবে তার অবস্থান বিশুদ্ধ হবে, এতে কোনো ত্রুটি আসবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরুল হারামে অবস্থান করার পর বলেছিলেন, ওয়াকাফতু হাহুনা ওয়াল মুজদালিফা কুল্লুহা মাওকিফ। রাওয়াহু মুসলিম। আমি যদিও এখানে দাঁড়ালাম কিন্তু মুজদালিফা সমস্তই দাঁড়ানোর জায়গা। মুসলিম। কিন্তু কেউ যেন বাকমু মহাসারি অবস্থান না করে, কারণ উহা মুজদালিফার বাইরে। ইবনু মাজাহ। প্রকাশ থাকে যে কোনো হাজির জন্য মুজদালিফায় ফজরের নামাজ আদায় না করে যাওয়া ঠিক নয়, তবে দুর্বল অসুস্থ অতিরিক্ত মোটার কারণে ভারী শ্রেণীর লোকদের জন্য জায়েজ আছে রাত্রিকালে মাশআরুল হারামে উকুফ করে মিনায় যাত্রা করা, এমনকি আনুষঙ্গিকভাবে ওই দুর্বল ও অসুস্থ ব্যক্তিদের সাথে তাদের সুস্থ অভিভাবকরাও যেতে পারবে। হাদিসে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাল بعث بي رسول الله صلى الله عليه وسلم بسحر من جمع ثقل رسول الله صلى الله عليه وسلم رواه مسلم ابن عباس رضي الله عنه থেকে বর্ণিত। তিনি বলেন, রাত্রির শেষ ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আগেই মুজদালিফা থেকে তার পরিবারের ভারী সদস্যদের সাথে পাঠিয়ে দিয়েছিলেন। সহিহ মুসলিম। সুস্থ লোকেরা ফজরের সালাত আদায় করে উকুফে মুজদালিফা সম্পূর্ণ করে তালবিয়া ও তাকবীর পাঠ করতে করতে মিনার দিকে গমন শুরু করবে। যাওয়ার সময় মিনার প্রথম কাজ জামরায় পাথর মারার জন্য সাতটি পাথর কুড়িয়ে নেবে। পাথর বুটের সমান কিংবা তার চেয়ে একটু বড় সাইজের হবে। বড় পাথর দিয়ে জামরাকে মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষায় দিনের ভিতর বাড়াবাড়ি, আহমদ ও নাসাঈ। মুজদালিফার সীমানা পার হওয়ার সাথে সাথে যে নিচু ভূমি রয়েছে তাকে ওয়াদি মুহাসসার বলা হয়। এই স্থানে দ্রুত চলার সুন্নাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই স্থানে তার উটনীকে দ্রুতগামী করেছিলেন। মুসলিম শরীফ। দশই জিলহজ ঈদের দিন মিনায় যা করণীয়। মিনায় পৌঁছার পর অর্থাৎ মুজদালিফা থেকে মিনায় পৌঁছার পর ধারাবাহিকভাবে দশ তারিখের কাজগুলি পালন করার চেষ্টা করবে। প্রথম জামরায় পাথর মারবে, তারপর কোরবানি ওয়াজিব থাকলে কোরবানি করবে, অতঃপর চুনমুন দিয়ে কিংবা ছোট করে হালাল হবে, ইহাকে প্রথম হালাল হওয়া বলা হয়। অতঃপর মক্কায় যেয়ে তোয়াফে ইফাদা করে এবং তমত্তকারী হলে সফা মারওয়া সাই করে পূর্ণ হালাল হবে। জামরাতুল আকাবাকে পাথর মারার নিয়ম। জামরাতুল আকাবা যাকে জামরাহ কুবরাও বলা হয়, ওই জামরাটিকে বলা হয় যেটি মক্কার দিকে এবং মিনার শেষ প্রান্তে অবস্থিত। দশই জিলহজ অর্থাৎ ঈদের দিন সর্বপ্রথম কাজ হল সূর্য ওঠার পর তালবিয়া ও তাকবীর পাঠ করতে করতে যেয়ে শুধু জামরাতুল কুবরাকে সাতটি পাথর মারবে। পাথর মারার পূর্বে তালবিয়া বন্ধ করবে। যেহেতু এই পাথর মারাও ইবাদত, এই জন্য আদবের সাথে আল্লাহর জন্য বিনীতভাবে পাথর মারবে। প্রতিটি পাথর ছোঁড়ার সময় আল্লাহু আকবর বলবে। মুসলিম শরীফ। পাথর মারার সময় কোনরূপ চিল্লা চেঁচা করবে না বা গালি গুলাজ করবে না। জামরায় পাথর মারাটাও আল্লাহর আনুগত্যের চিহ্ন বা প্রতীক, কাজে সম্মানজনকভাবে আদায় করবে। জুতা সেন্ডেল ছাতা ইত্যাদি মারবে না। আল্লাহ বলেন, ওমান ইয়াযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর চিহ্নসমূহকে তাজিম ও সম্মান করে উহা তার অন্তরের তাকওয়ারই পরিচয়। সূরা হজ 32 নম্বর আয়াত। হাদিসে এসেছে, عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الطواف بالبيت وبالصفا والمروة ورمي الجمار لإقامة ذكر الله رواه أحمد وابو داود والترمذي والحاكم والصححه والدارمي النبي صلى الله عليه وسلم تجيبني توتيني بولن بيت الله الطواف صفا مروة سعي এবং জামরা সমূহে পাথর মারার বিধান জারি করা হয়েছে আল্লাহর জিকির কায়েম করার জন্য। হাদিসটি ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, দারিমি ও হাকিম বর্ণনা করেছেন এবং তিরমিজি ও হাকিম সহিহ বলেছেন। পাথর মারার সুন্নতি তরিকা। পাথর মারার সুন্নতি তরিকা এই যে, সুযোগ ও সম্ভব হলে বাতনু ওয়াদি থেকে মারবে, অর্থাৎ কাবা ঘরকে বামে ও মিনাকে ডানে রেখে মারলেই বাতনু ওয়াদি থেকে মারা হবে। এই মর্মে হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু أنه انتهى إلى الجمرة الكبرى فجعل البيت عن يساره ومينا عن يمينه ورمى بسبع وقال هكذا رمى الذي أنزلت عليه سورة البقرة متفق عليه. হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখন জামরাতুল কুবরার নিকট এলেন তখন কাবাকে বাম দিকে ও মিনাকে ডান দিকে রেখে সাতটি পাথর মারলেন এবং বললেন, এভাবেই ওই ব্যক্তি পাথর মেরেছিলেন যার উপর সূরা বাকারা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী ও মুসলিম। উল্লেখ্য, পাথর উপর থেকেও মারা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উপর থেকে পাথর মেরেছিলেন। ফিকহ সুন্নাহ প্রথম খণ্ড 619 পৃষ্ঠা। পাথর মারার প্রথম ও শেষ সময়। প্রথম উত্তম সময় হল সূর্য উঠার পর, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূর্য উঠার পর মেরেছিলেন এবং এই সময়তেই মারতে বলেছিলেন। কিন্তু কেউ যদি ঈদের রাত্রির শেষ ভাগের পর থেকে সূর্য উঠার পূর্বে মেরে ফেলে তবে জায়েজ হবে, কিন্তু উহা উত্তমের পরিপন্থী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মে সালামাকে রাত্রেই মারার নির্দেশ দিয়েছিলেন, তাই তিনি ফজরের পূর্বে পাথর মেরে তোয়াফে ইফাদাও করে ফেলেছিলেন, আবু দাউদ। এবং এই দিনের দুপুর পর্যন্ত মারা উত্তম সময়ের শেষ সময়, কিন্তু এরপরে মারলে চলবে তবে উত্তমের পরিপন্থী হবে, জায়েজ সময় সন্ধ্যা পর্যন্ত থাকে, কারণ বশত সন্ধ্যার পরও যদি মারে তবুও চলবে। বুখারী শরীফে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আমি সন্ধ্যার পর পাথর মেরেছি, তিনি বলেছিলেন মারো কোনো অসুবিধা নেই, পরের দুই দিন বা তিন দিন দুপুরের পরে পাথর মারবে। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন يرمي الجمرة الضحى يوم النحر وحده ورمى بعد ذلك بعد زوال الشمس رواه مسلم رسول الله صلى الله عليه وسلم কে কুরবানির দিন দুপুর বেলা একাকী জামরাকে পাথর মারতে দেখেছি এবং পরের দিনগুলিতে সূর্য আকাশে ঢলার পর। মুসলিম শরীফ। পাথর নিক্ষেপের বিবরণ। পাথর দ্বারা নিক্ষেপ স্থল খুঁটিকে মারতে হবে, খুঁটির সাইড দিয়ে পাথর আটকানোর হাউজে পড়লেও মারা হয়েছে বলে গণ্য হবে, উহার ভিতর অবশিষ্ট থাকা শর্ত নয়, নিক্ষিপ্ত হয়ে বাইরে ছিটকে পড়লেও কোনো অসুবিধা নেই, তবে হাউজের বাইরে পড়লে ওই পাথর পুনরায় মারতে হবে। দেখুন আত-তাহকিক ওয়াল-ইজাহ শেখ ইবনে বাজ। পরিবর্তে পাথর নিক্ষেপের হুকুম। দুর্বল রোগী বৃদ্ধ ও বাচ্চাদের পক্ষ থেকে পাথর মারা যায়। আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আনা আন-নিসা ওয়াস-সিবিয়ান ফালাব্বাইনা আনিস-সিবিয়ান ওয়া রামিনা আনহুম রাওয়াহু ইবনে মাজাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যখন হজ করি আমাদের সহিত মহিলা শিশু সকলেই ছিল, আমরা শিশুদের পক্ষ থেকে তালবিয়া পাঠ করেছিলাম এবং পাথর মেরেছিলাম। ইবনে মাজাহ। কুরবানি করা ও মাথার চুল মুন্ডানো বা খাটো করার নিয়ম। পাথর মারার পর যারা ইফরাদ হজ করেছেন তারা মাথার চুল মুন্ডিয়ে বা ছোট করে হালাল হবেন, আর যারা তামাক্ত বা কেরাম পালনকারী তারা কুরবানি করে হালাল হবেন, কিন্তু যদি নিয়াবতের নিয়ম অনুযায়ী কুরবানির টাকা জমা দিয়ে থাকেন তবে পাথর মেরে সরাসরি মাথার চুল মুন্ডিয়ে বা খাটো করে হালাল হয়ে যাবেন। পুরো মাথার চুল বরাবরভাবে সমান করে কাটতে হবে, মহিলারা শুধু চুলের অগ্রভাগ থেকে এক ইঞ্চ পরিমাণ কাটবে। পুরুষদের জন্য চুল মুন্ডানো উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথা মুন্ডায় তাদের জন্য তিনবার রহমতের দোয়া করেছেন এবং যারা খাটো করে তাদের জন্য একবার রহমতের দোয়া করেছেন। বুখারী ও মুসলিম। এই হালালকে তাহাল্লুল আউয়াল বা প্রথম হালাল বলা হয়। এই হালালের মাধ্যমে ইহরামের কারণে হারাম সবই হালাল হবে, শুধু স্বামী স্ত্রীর মাঝে যৌন মিলন হালাল হবে না। এই হালালের পর সুগন্ধি মাখা সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুগন্ধি মাখাতাম ইহরামের পূর্বে এবং হালাল হওয়ার পর তাওয়াফে ইফাদা করার পূর্বে। বুখারী ও মুসলিম। 10 তারিখে যদি কেউ সূর্য ডোবার পূর্বে মক্কা এসে তাওয়াফে ইফাদা করে তবে হালাল অবস্থায় স্বাভাবিক পোশাক পরেই তওয়াফ করতে পারবে, কিন্তু যদি সূর্য ডুবে যায় আর ইতিপূর্বে ইহরাম খুলে ফেলে তবে আবার ইহরাম বেঁধে পাথর মারার পূর্বে যেসব বিষয় হারাম ছিল তা হারাম জানবে এবং ইহরাম অবস্থায় তওয়াফে ইফাদা করবে, অতঃপর তওয়াফ করে হালাল হবে, এর জন্য কোনো দম বা কোরবানি লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন إنها ليوم رخص لكم إذا أنتم رميتم الجمرة أن تحلوا من كل ما حرمتم منه إلا النساء فإذا أمسيتم قبل أن تطوفوا بهذا البيت صرتم حرما لهيئتكم قبل أن ترموا الجمرة قبل أن تطوفوا به صحيح أبو داود وشرح معاني الآثار مناسك الحج والعمرة للألباني نشتري أذكر الدين أرثى دستري تمدر جنة أنوتير أرثى شبدر دين যখন তোমরা জামরায় পাথর নিক্ষেপ করে ফেলবে তোমাদের জন্য স্ত্রী ব্যতীত সব হালাল হয়ে যাবে। কিন্তু যদি তওয়াফের পূর্বে সন্ধ্যা হয়ে যায় অর্থাৎ সূর্য ডুবে যায়, তবে জামরায় পাথর মারার পূর্বে যেমন ইহরাম অবস্থায় ছিলে, তওয়াফ না করা পর্যন্ত ওই অবস্থায় প্রত্যাবর্তিত হবে। সহিহ আবু দাউদ, শরহ মানিল আসার দ্রষ্টব্য। তওয়াফে ইফাদা ও সাই, কুরবানি করার পর মক্কা এসে তওয়াফে ইফাদা করবে। ইফরাদ ও কিরান হজ পালনকারীগণ শুধু কাবা শরীফে সাত তওয়াফ ও দোরাকাত নামাজ আদায় করে ক্ষান্ত হবে, আর তমত্ব পালনকারীগণ সফা মারওয়া সাই করবেন। মুসলিম শরীফের হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মতো যারা কেরান করেছিলেন সেই সাহাবাগণ একবারই তওয়াফ করেছিলেন প্রথম দিকে। ওই তওয়াফ দ্বারা সফা মারওয়া সাই করা বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়ার দিন সন্ধ্যাবেলা হুকুম করেছিলেন হজ্জের ইহরাম বাঁধতে। অতঃপর আমরা ইহরাম বেঁধে যখন হজ্জের সমস্ত কাজ সমাধা করেছিলাম আবার সফা মারওয়া তওয়াফ করেছিলাম, এভাবে আমরা হজ পূর্ণ করেছিলাম, শুধু কুরবানি বাদ রেখেছিলাম। বুখারী মানাসিক ইবনে উসাইমিন 67 পৃষ্ঠা, আত-তাহকিক ওয়াল নিজাহ 45 পৃষ্ঠা। প্রকাশ থাকে যে তওয়াফে ইফাদা ও তওয়াফে বেদার সময় ইহরামের কাপড় পরা, ইজতিবা ও রামল কিছুই নেই, তবে সফা মারওয়ার নীল বাতির মাঝে দৌড়াবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাই শেষে মাথার চুল মোড়াতে বা খাটো করতেও হবে না। উল্লেখ্য, উপরোক্ত কাজগুলি 10 তারিখে বর্ণিত ধারা অর্থাৎ সিরিয়াল অনুযায়ী পালন করা সুন্নাত, যদি উলট পালট হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। ইবনে আব্বাস ও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আলাদা আলাদা ভাবে বর্ণনা করেছেন যে কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো কাজ আগে পিছে সম্পাদন করার হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি সেই কাজেরই ব্যাপারে বলেছিলেন, করো কোনো অসুবিধা নেই। বুখারী ও মুসলিম। মিনায় প্রত্যাগমন ও 11-12-13 তারিখে রাত্রি যাপন এবং পাথর নিক্ষেপ। তওয়াফে ইফাদা ও সাই শেষে সকলে রাত্রি যাপনের জন্য আবার মিনায় ফেরত আসবে। ফেরত আসার পর কাজ হল 11-12 ও দেরি করলে 13 তারিখ মিনায় রাত্রি যাপন করবে, এবং দিনের বেলা সূর্য পশ্চিম আকাশে ঢুলে যাওয়ার পর তিনটি জামরাকে পাথর মারবে, সর্বপ্রথম ছোট, তারপর মধ্যম এবং শেষে বড়টিকে। প্রতিটি পাথর মারার সাথে আল্লাহু আকবার বলবে। আবু দাউদ। বুখারীতে এসেছে প্রতিটি পাথর ছোঁড়ার পর আল্লাহু আকবার বলবে। ছোট জামরাকে পাথর মারার পর সামনে বেড়ে ডান দিকে কিবলামুখী হয়ে হাত উঠিয়ে একাকীভাবে দোয়া করা সুন্নাত, যত দীর্ঘ হুকুম করতে পারবে ততই ভালো। এমনিভাবে দ্বিতীয়টিকে পাথর মেরে সামনে বেড়ে বাম দিকে ফাঁকা জায়গা দেখে হাত উঠিয়ে দীর্ঘক্ষণ ধরে দোয়া করা সুন্নাত, কিন্তু বড়টিকে পাথর মেরে দাঁড়াবে না, দোয়াও করবে না। এভাবে ইমাম বুখারী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন। অনুরূপভাবে আবু দাউদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন। 12 তারিখে পাথর মারা হলে মিনার ওয়াজিব কাজ সম্পূর্ণ হবে। তৃতীয় দিনের ব্যাপারে প্রত্যেক হাজি ইচ্ছা স্বাধীন, তবে 13 তারিখে পাথর মেরে যাওয়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখেও পাথর মেরেছিলেন। কেউ যদি 12 তারিখে পাথর মেরে সূর্য ডোবার পূর্বে মিনা থেকে বের না হয় তবে তার জন্য 13 তারিখেও পাথর মারা ওয়াজিব হয়ে যাবে। এই মর্মে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মালিক তার মুওয়াত্তা গ্রন্থে হাদিস এনেছেন, মানাসিক ইবনে উসাইমিন 71 পৃষ্ঠা। তওয়াফে বিদা, ইহা ঋতুবতী ও প্রসবোত্তর স্রাব বিশিষ্ট মহিলাদের ছাড়া সকলের উপর ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানফুরান্না আহাদান হাত্তা ইয়াকুনা আখিরু বিল বাইত, রাওয়াহু মুসলিম। কেউ যেন গমন না করে, বাইতুল্লাহর শেষ দেখা না করে, মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই তওয়াফ না করে মদিনা গমন করেননি, মানাসিক ইবনে উসাইমিন 72 পৃষ্ঠা। তওয়াফে বিদা করার পূর্বে কোন মহিলার যদি মাসিক স্রাব এসে যায় কিংবা সন্তান প্রসব হয়ে যায় তবে তাদের ক্ষেত্রে এই তওয়াফ ওয়াজিব নয়, তারা এই তওয়াফ না করে রওনা করতে পারে। বুখারী মুসলিম শরীফে হাদিস এসেছে, আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস আন ইয়াকুনা আখিরু আহদিহিম বিল বাইত ইল্লা আন্নাহু খাফাফা আনিল হায়িদ, মুত্তাফাকুন আলাইহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বাইতুল্লাহর শেষ সাক্ষাতের নির্দেশ দিয়েছিলেন কিন্তু ঋতুবতীদের জন্য হালকা করেছিলেন, বুখারী ও মুসলিম। মুসলিম শরীফে আরো একটি হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবী পত্নী সফিয়া তওয়াফে ইফাদার পর ঋতুবতী হয়ে গেলে আমি অর্থাৎ আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কথা উল্লেখ করলাম। তিনি বললেন, তবে কি সে আমাদেরকে আটকাবে? আমি আয়েশা বললাম, হে আল্লাহর রাসূল, সে কিন্তু মিনা থেকে ফিরে এসে বাইতুল্লাহর তওয়াফ ইফাদা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বেরিয়ে পড়ুক। গর্ভপাতোত্তর স্রাব বিশিষ্ট মহিলারাও উক্ত ক্ষমায় সামিল, কারণ ইসলামে তাদের ও ঋতুবতী মহিলাদের একই বিধান। বন্ধুগণ, এখান থেকে হজ উমরার সংশ্লিষ্ট জরুরি মশলা মশাইল সমাপ্ত হল। এবার হজ উমরা পালনের ক্ষেত্রে হাজিগণ যে সমস্ত ভুল করে থাকেন তার দু একটি আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর ভুল, এক সফরে নিজের জন্য কিংবা অন্যের জন্য একাধিক উমরা করা। এক সফরে একাধিক উমরা করার তিনটি সময় পরিলক্ষিত হয়। প্রথম, শুধু উমরা করতে এসে নিজের জন্য উমরা পালন করার পর পিতামাতা ও অন্যান্য আত্মীয় স্বজনের পক্ষ থেকে উমরা করতে দেখা যায়। দ্বিতীয়, হজের সময় যারা তামাত্ত করেন তারা উমরা শেষ করে 8 তারিখের পূর্ব পর্যন্ত অবসর সময়ে বেশ কিছু উমরা করেন। তৃতীয়, হজ শেষ করে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে উমরা করতে দেখা যায়। প্রথমত, এক সফরে একাধিক উমরা করার হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আনুষঙ্গিকভাবে তার সাহাবাগণের একটি অনুসরণের দিক হল সংখ্যাভিত্তিক অনুসরণ, অর্থাৎ তারা যে সময় যত সংখ্যক এবাদত করেছেন ঠিক তত সংখ্যক এবাদত করা। এর বেশি করা হলে তাদের অনুসরণ না বলে বিরোধিতা বলা হবে। আর সংখ্যা বাড়ানোর দিক দিয়ে উহা ধর্মের ভিতর নবা বিস্কৃতির সামিল হয়, উহা এবাদত না হয়ে জঘন্যতম পাপ বা বেদাত বলে গণ্য হবে। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাগণের আমলের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এক সফরে একাধিক উমরা করা জায়েজ হওয়া তো দূরের কথা, এক মাসে বা এক বছরে একাধিক উমরা করা জায়েজ না জায়েজ নিয়ে তাদের ভিতর মতানৈক্য। বিখ্যাত তাবেঈ হাসান বসরী, ইবনে সিরিন ও মালিক রাহিমাহুমুল্লাহ বছরে দুইবার উমরা করাকে মাকরুহ বলেছেন। বিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখাঈ দাবি করে বলেছেন, মা কানা ইয়াতামিরুনা ফিস সানাতি মারাতাইন ওয়া লিআন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াফআলহু। তারা অর্থাৎ সাহাবাগণ এক বছরে দুইবার উমরা করতেন না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেননি। মুমিনী গ্রন্থ পঞ্চম খণ্ড 16 পৃষ্ঠা। উপরোক্ত মতপন্থীগণ অধিকাংশ সাহাবা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আমলের দিকে লক্ষ্য করে এক বছরে একাধিক উমরা করা মাকরুহ মনে করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বছরে একাধিক উমরা করেননি, কিন্তু তার মৌখিক বাণী থেকে উহার বৈধতার দলিল পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وسلم العمرة الى العمرة كفارة لما بينهما متفق عليه। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সংগঠিত পাপসমূহ উমরার ফজিলতেই মাফ হয়ে যায়। বুখারী ও মুসলিম। উল্লেখ্য, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উমরা থেকে আরেক উমরার মাঝে সময়ের কোনো ব্যবধান উল্লেখ করেননি। কাজে এই হাদিসকে বছরে ও মাসে ভিন্ন ভিন্ন সফরে একাধিক উমরা করার বৈধতার উপর দলিল বলে গণ্য করা যেতে পারে। এর সমর্থনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি ও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আমল রয়েছে। দেখুন মুমিনীর পঞ্চম খণ্ড 17 পৃষ্ঠা, মুসনাদ শাফিঈর উদ্ধৃতিতে। কিন্তু এক সফরে পরপর একাধিক উমরা করা সাহাবা ও তাবেঈগণের নিকট অপছন্দনীয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আলী আতা ইকরিমা ও সালাফে সালেহিনের নিকট চুল মোড়ানোর পর আবার মোড়ানোর উপযোগী না হওয়া পর্যন্ত উমরা করা অপছন্দনীয়। মুমিনীর পঞ্চম খণ্ড 17 পৃষ্ঠা। উপরোক্ত আলোচনার পর ইবনে কুদামা বলেন, وأقوال السلف وأحوالهم تدل على ما قلنا ولأن النبي صلى الله عليه وسلم وأصحابه لم ينقل عنهم الموالاة بينهم وإنما نقل عنهم إنكار ذلك والحق في اتباعهم قال طاووس الذين يعتمرون من التميعين ما أدري يجرون عليها أم يؤذبون وقد اعتمر النبي صلى الله عليه وسلم 4 عمر في 4 سفرات لم يزد في كل سفرة على عمرة واحدة ولا احد ممن معه ولم يبلغنا ان احد منهم جمع بين عمرتين في سفر واحد الا عائشه رضي الله عنها حين حالت فامرها من التنعيم لانها اعتقدت ان عمره قرانها بطلت ولهذا قالت يا رسول الله يرجع الناس بحج وعمره وارجع انا بحج ف فأعمرها لذلك ولو كان في هذا فضل لما اتفقوا على تركه. المغني পূর্বসূরিগণ তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ও তাবেঈগণের কথা ও অবস্থা এটাই প্রমাণ করে যা আমরা কিছুক্ষণ পূর্বে বলেছি, অর্থাৎ এক সফরে একাধিক উমরা করা নিষেধ। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের থেকে পরস্পর দুই উমরা করা চাই নিজের জন্য বা অন্যের জন্য বর্ণিত হয়নি, বরং তাদের থেকে উহার প্রতিবাদ এসেছে, আর তাদের অনুকরণই হল সত্যের উপর থাকার একমাত্র পন্থা। বিখ্যাত তাবেঈ তাওস বলেছেন, যারা তা নেই অর্থাৎ আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে উমরার পর উমরা করতে থাকেন, জানি না তারা উম্মের অধিকারী না আজাবের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি উমরা করেছিলেন চার সফরে, এক শহরে একটি উমরার বেশি করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন সহচর নয়। সাহাবাদের কেউ এক শহরে দুটি উমরা করেছেন বলে কোন হাদিস আমাদের নিকট পৌঁছেনি, শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া, কারণ তিনি তামাত্তু হজ্জের নিয়তে উমরার ইহরাম বেঁধে এসেছেন, কিন্তু ঋতু আসার কারণে বাধ্য হয়ে নিয়ত পাল্টিয়ে কেরান করায় স্বতন্ত্র উমরা পালন করতে ব্যর্থ হয়েছিলেন। যদি আনুষঙ্গিকভাবে উমরা পালিত হয়েছিল কিন্তু তাতে তার মন ভয় নেই, তাই ওই পূর্বের নিয়তকৃত উমরা তানঈম থেকে পালন করেছিলেন। তার ধারণায় কেরান পালন করার কারণে উমরা বাদ হয়ে গেছে, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বলে নিবেদন করেছিলেন, মানুষ হজ উমরা উভয়টাই পালন করে ফেরত যাচ্ছে আর আমি শুধু হজ পালন করে ফেরত যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার আত্মতৃপ্তির জন্য তানঈম থেকে উমরা পালন করার অনুমতি দিয়েছেন, অন্যথায় এক সফরে একাধিক উমরা পালন যদি লাভজনক বা ফজিলতের কাজ হতো তাহলে তাদের অর্থাৎ সাহাবাদের সকলের থেকে উহা পরিত্যাগ করার উপরে ঐক্যমত হতে দেখা যেত না। এই আলোচনা লিখুন মুমিনী গ্রন্থ পঞ্চম খণ্ড ১৭ পৃষ্ঠা। আজও যদি কোনো মহিলার অবস্থা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হয় তবে সান্ত্বনা লাভের জন্য হজ শেষে পরিত্যক্ত উমরা করতে পারে, তবে এর অতিরিক্ত নয়। দেখুন আর তাহকিক আল নিবাহ, শেখ আব্দুল আজিজ বিন বাজ প্রণীত। দ্বিতীয়ত, হজের জন্য মক্কা এসে তামাত্তু পালনকারীগণ নিজেদের হজের উমরা পালন করে হজের অর্থাৎ ৮ তারিখের পূর্বে অবসর সময়ে বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য অনেক উমরা পালন করেন। ইহা সাধারণ সমাজে প্রচলিত রূঢ় প্রবাদ বাক্য, মান না পেলে আলকাতরা খাওয়ার মতো ছাড়ার কিছু নেই। ধর্মের দৃষ্টিতে ইহা জঘন্যতম বিদআত। এই সমস্ত উমরার কারণে আসল হজ পণ্ড হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ফরজ ইবাদতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। কোন ইবাদতের নির্দিষ্ট সময়ে ওই ইবাদত একাধিকবার করা চলবে না, চাই নিজের জন্য চাই অপরের জন্য। এর চেয়ে আরো অসম্ভব, সেই ইবাদত পূর্ণ না করেই তার ভিতর ওই জাতীয় ইবাদত আর কারোর জন্য আলাদাভাবে আদায় করা। কোন ক্ষেত্রে কোন ইবাদত একবার আদায় করেও উহা দুইজনের পক্ষ থেকে আদায় বলে গণ্য হয় সেটা আলাদা কথা, উহা আল্লাহ তোমারও কতলার বিশেষ অনুগ্রহ। কিন্তু একই ইবাদতের সময় উহা দুই বা ততোধিকবার আদায় করার বিধান ইসলাম ধর্মে পরিলক্ষিত হয়নি। প্রতি ওয়াক্ত নামাজের সময় নির্ধারিত রয়েছে, জোহর থেকে আসরের সময় প্রবেশ করার পূর্ব পর্যন্ত এক জোহরের নামাজ আদায় করা যাবে, দুই জোহরের নামাজ আদায় করা যাবে না। কাদা নামাজের কথা স্বতন্ত্র, কারণ উহা যখন তখন পড়া যায়। এমনিভাবে বছরে এক মাস রোজা রাখা ফরজ করা হয়েছে আর তার জন্য রমজান মাসকে নির্ধারণ করা হয়েছে, এই এক মাসে দুই মাসের রোজা পালন করা যাবে না। অপর ব্যক্তির পক্ষ থেকে কোন মিসকিনকে ফিদিয়ার মাধ্যমে রোজা পালন করানো হলে একসঙ্গে উভয়ের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা আল্লাহর বিশেষ রহমত। কিন্তু একই মাসে দুইবার ৩০টি করে ৬০টি রোজার ধারণ ক্ষমতা কোন মাসে হয়নি। যদি কেউ উহাকে সম্ভব বলে মনে করে তবে পৃথিবীর মাঝে তার মতো নির্বোধ আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। অনুরূপভাবে হজ একটি বাৎসরিক ইবাদত, আর এই ইবাদতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩ মাস। আল্লাহ বলেন, আল হজ্জু আশহুরুন মালুমাত, হজের সময় হল নির্দিষ্ট কয়েকটি মাস। হাদিসে এসেছে নির্দিষ্ট কয়েকটি মাস হল শাওয়াল, যুলকাদা ও যুলহজ্জা। একটি হজের জন্য এই ৩টি মাস নির্ধারণ করা হয়েছে, যার অর্থ হল এই যে এই ৩টি মাসের ধারণ ক্ষমতা মাত্র একটি হজ, এর বেশি নয়। তামাত্তু পালনকারী প্রথমে যে উমরাহ পালন করে থাকে উহা হজের প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ পালন করা হয় ৮ তারিখ থেকে ১২ কিংবা ১৩ই জিলহজ্জের মাঝের দিনগুলিতে। উহা হজের প্রথম অংশ, এটা আরো স্পষ্টভাবে বোঝা যায় কেরান পালনের সময়। কেননা এই প্রকার হজ্জে উমরা পালন করার পর একই ইহরামের মাধ্যমে হজ্জের দ্বিতীয় অংশ পালন করা হয়। তামাত্তু পালনকারীর উমরা ও উমরা পালনের পর 8 তারিখের পূর্ব পর্যন্ত অবসর নেওয়া ঠিক 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত আদায় করে তাশাহুদের জন্য বসে অবসর নেওয়ার নেই। যেমন এই অবসরে তাশাহুদের পরিবর্তে শেষের 2 রাকাত পূর্ণ করার পূর্বে নিজের জন্য কিংবা অন্যের জন্য আর কোন নামাজ আদায় করা যায় না। যদি কেউ সৎনিয়তে সওয়াবের উদ্দেশ্যে এই কাজ করে তবে তার পূর্বের 2 রাকাত ও মাঝের নামাজ এবং শেষের 2 রাকাত সবই বাতিল বলে গণ্য হবে, কারণ একই ইবাদতের মাঝে ওই জাতীয় ইবাদত দ্বারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। ঠিক তেমনি তামাত্তু পালনকারী হজ্জের প্রথম অংশ উমরা পালন করে 8 তারিখ থেকে 12 বা 13 তারিখের কাজ যা হলো হজ্জের দ্বিতীয় অংশ পালন না করার পূর্বে আবার নিজের জন্য বা অন্যের জন্য উমরা করা, ওই 4 রাকাত বিশিষ্ট নামাজের তাশাহুদের স্থলে শেষের 2 রাকাত পূর্ণ করার পূর্বে অন্য নামাজ পড়ার মতোই। উক্ত পদ্ধতি নামাজ যদি বাতিল বলে গণ্য হয় তবে এই ধরনের হজ বাতিল হবে না। কেন? তামাত্তু হজ পালনকারীদের জন্য তাশাহুদের যেমন আত্তাহিয়াত ও দরুদ পাওয়া যায় তেমনি উমরার পর তওয়াফ করার অনুমতি রয়েছে। তৃতীয়ত, হজ শেষ করে অনেকে বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য একাধিক উমরা করে থাকেন, ইহাও বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে বিদায় হজ্জে প্রায় 140,000 সাহাবী থাকা সত্ত্বেও একজনও হজ্জের পর দ্বিতীয় উমরা নিজের জন্য বা অন্যের জন্য করেছেন বলে কোন সহিহ হাদিস তো দূরের কথা, কোন দুর্বল হাদিস দ্বারাও প্রমাণিত হয় না, একমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া। আর ইতিপূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উমরা করার কারণ সম্পর্কে বিস্তারিতভাবে জানা গেছে। কেউ বলতে পারেন এত সাহাবার মধ্যে কেউ করলেও হয়তো সেটা বর্ণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জীবন দশায় সাহাবাদের ব্যাপারে এমন ধারণা পোষণ করা তাদেরকে অপবাদ দেওয়ায় নামান্তর, কারণ তারা একটিও ধর্মীয় কাজ বা এবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রবর্তিত না হলে করতেন না। এমনকি তার প্রবর্তিত এবাদতের ভেতর একটু ব্যতিক্রম ঘটলেও সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির নিকট উহা ব্যক্ত করে সমাধান চাইতেন, সম্মতি জানালে খুশি হতেন, অসম্মতি জানালে সঙ্গে সঙ্গে প্রত্যাবর্তন করতেন। এ ব্যাপারে ভুল ভুল দৃষ্টান্ত হাদিসের গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। এমনকি বিদায়ী হজ্জেও কেউ কেউ এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মারার পূর্বে কোরবানি করেছি। কেউ বলেছিলেন, আমি কোরবানি করার পূর্বে মাথা মুন্ডিয়েছি। কেউ বলেছিলেন, ঈদের দিন সূর্য ডুবার পর পাথর মেরেছে, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সমাধান বলেছিলেন। কেউ কেউ বলে থাকেন যে নিজের জন্য উমরা করা চলবে না কিন্তু অন্যান্য আত্মীয় স্বজনের জন্য চলবে, তাদেরকে বলা হবে। প্রায় 140,000 সাহাবার মধ্যে কারোই কি আত্মীয় স্বজন ছিল না? নাকি ছিল কিন্তু তাদের অন্তরে আমাদের যুগের তথাকথিত হতভাগা কিছু মুসলমানদের নেই আত্মীয়ের দরদ ছিল না? না, এসব কিছু নেই, বরং তাদের নিকট বেদাতের কোন আশ্রয় ছিল না, আর আমরা উহাকে হাসানা নাম দিয়ে স্বাগত জানাই। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইসলাম বোঝার তৌফিক দান করুন এবং অত্র ক্যাসেটে বর্ণিত বিশুদ্ধ নিয়ম পদ্ধতি অনুযায়ী হজ পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জরুরি ঘোষণা, আলোচিত বিষয় কিংবা ধর্মীয় যে কোনো বিষয় সম্পর্কে জানতে হলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন। টেলিফোন নম্বর 4552655, 4553655, 4555068, পোস্ট বক্স নম্বর 1513, কোড নম্বর 01017, ফ্যাক্স নম্বর 4552211।